বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ বৃহস্পতিবার 10 জুন, 27 জ্যৈষ্ঠ এবং ফার্সি 20 খরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/pn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশন অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের অনুষ্ঠান ইরানসেট বা বাদফাইভ স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেনের হুথি সমর্থিত সরকার শান্তি আলোচনার জন্য যে তিনটি শর্ত দিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই।
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ সেদেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং যুদ্ধ অবসানের জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসন্ন শান্তি আলোচনার জন্য তিনটি মৌলিক নীতি বা প্রস্তাব ঘোষণা করেছে।
এছাড়া বাংলাদেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেব।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ, ভিয়েনা আলোচনায় অমীমাংসিত কোনো বিষয় নেই বলে জানালেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। গোলান মালভূমি সংক্রান্ত মার্কিন দাবি প্রত্যাখ্যান সিরিয়ার, ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ফিলিস্তিনিরা, তেল আবিবের স্বীকারোক্তি। বাংলাদেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রতিটি মসজিদে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে পুনরায় তার দলে ফেরার জল্পনা শুরু হওয়ায় তাকে এবার ছোট ভাই বলে মন্তব্য করে সুর নরম করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ, ভিয়েনা আলোচনায় অমীমাংসিত কোনো বিষয় নেই বলে জানালেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। ভিয়েনা আলোচনার চূড়ান্ত সমঝোতার দলিল লেখার কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে রিয়াবকভ বুধবার মস্কোয় বলেন এই প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। রুহানি বলেন সামরিক খাতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। এ সময় দুটি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার প্রসঙ্গও উল্লেখ করেন। রুহানি বলেন ইসলামী বিপ্লবের পর থেকে সব সময় তেহরান ও মস্কোর মধ্যে সুসম্পর্ক বজায় ছিল, কিন্তু গত 8 বছর ধরে এই সম্পর্ক আরও অনেক শক্তিশালী হয়েছে। তিনি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 হস্তান্তর করার পর এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। এদিকে ভিয়েনা থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরবর্তী দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। গণমাধ্যমে প্রকাশিত জল্পনা থেকে জানা যাচ্ছে, এবারের আলোচনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সবগুলো পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত দুমাস ধরে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সিরিয়ার গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েলের কথিত সার্বভৌম অধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বক্তব্য দিয়েছেন তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, অধিকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছে আরব প্রজাতন্ত্র সিরিয়া। ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের প্রতি আমেরিকার নিরবচ্ছিন্ন সমর্থনের ধারাবাহিকতায় ব্লিংকেন ওই বক্তব্য দিয়েছেন যা নিন্দনীয়। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে গোলান মালভূমির উপর ইসরায়েলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে ব্লিংকেন বলেন, বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত সিরিয়া সীমান্তের ওপার থেকে ইসরায়েলের জন্য হুমকি বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত পরিস্থিতি এখন যেমন আছে তেমনই থাকবে। দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন বলেছেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গি বিমান ভূপাতিত করার চেষ্টা করেছে। তিনি ইসরায়েলের টিভি চ্যানেল 12-কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন। তিনি আরও বলেন, হামাস জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানেনি। এই জেনারেল বলেন, ইসরায়েলের সামরিক বিমান ঘাঁটিগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমানবন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেন। গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন আক্ষেপ করে বলেছেন, অনেক দেশই করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে কেউ দিচ্ছে না। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের হার একদিনের ব্যবধানে আরও বেড়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রচলিত একটি প্রবচন হচ্ছে, দিব দিব কয় দেয় তো না, এক কান কথা বলা আছে না তো হরে না। কোনো বিষয়ে ওয়াদা করে কথা না রাখলে বা টাল বাহানা করলে এই প্রবাদটি উচ্চারিত হয়। সিলেটের অধিবাসী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ঠিক এরকম একটি পরিস্থিতিতে আজ বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশকে টিকা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলে কিন্তু হাতে আসছে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে কিছু ওষুধপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে আমরা অনেক দেশকে সহযোগিতা করেছি, তবে সেটা করেছি সরকারের পক্ষ থেকে, আর ফিলিস্তিনকে সরকার ও জনগণের পক্ষ থেকে সহায়তা করছি। ফিলিস্তিনের জনগণের উপরে দখলদার বাহিনীর হামলাকে আমরা সমর্থন করি না, এজন্য বারবার অনুরোধের পরও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না, দুই রাষ্ট্রনীতিতে এর সমাধান চাই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিকিৎসা সামগ্রী সরবরাহ করছে। আগামী 13 জুন এই চিকিৎসা সামগ্রী ঢাকায় আনা হবে। উল্লেখ্য, চীন গত 12 মে সিনোফার্মের তৈরি 5 লাখ উপহারের টিকা বাংলাদেশকে পাঠায়। এদিকে দেশে করোনা সংক্রমণের হার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় আরো 40 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন 2557 জন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় এই মসজিদগুলো বানানো হয়েছে। একসাথে হাজারো লোকের নামাজ আদায় সহ এসব মসজিদে রয়েছে নানা অত্যাধুনিক সুযোগ সুবিধা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, একসাথে এত মসজিদ নির্মাণ বিশ্বে এটিই প্রথম। মসজিদগুলোর মাধ্যমে ইসলাম প্রচারের পাশাপাশি শান্তিপূর্ণ, সৎ ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়া সম্ভব হবে। প্রতিটি মসজিদে রয়েছে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা। এ সম্পর্কে একটি প্রতিবেদন রয়েছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতে প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের তিনটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা তালেবানের উপপ্রধান ও প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার সহ কয়েকজন তালেবান নেতার সঙ্গে যোগাযোগ করেছে। মোল্লা আব্দুল গনি বারাদার তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং তিনি কয়েক বছর পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। পত্রিকাটি জানিয়েছে, ভারতের নিরাপত্তা কর্মকর্তারা এই আলোচনার গতি প্রকৃতি নির্ধারণ করছেন এবং তারা তালেবানের সেই সব নেতার সঙ্গে যোগাযোগ করছেন যারা জাতীয়তাবাদী হিসেবে পরিচিত এবং বিদেশি প্রভাবমুক্ত। ভারত সরকারের এই উদ্যোগকে আফগান তালেবানের ব্যাপারে নয়াদিল্লির নীতিতে মৌলিক পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পুনরায় তার দলে ফেরার জল্পনা শুরু হওয়ায় তাকে এবার ছোট ভাই বলে মন্তব্য করে সুর নরম করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে পুনরায় তার দলে ফেরার জল্পনা শুরু হয়। তাকে এবার ছোট ভাই বলে মন্তব্য করে সুর নরম করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। পরিবহন মন্ত্রী ও কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম আজ বৃহস্পতিবার এ সম্পর্কে বলেন,
আগে আমি বলেছি রাজীব আমার ছোট ভাইয়ের মতো, কেন ওর এটা হলো, কেন বিজেপিতে গেল এটা আমার কাছেও খুব বিস্ময়। যাবার আগের আগের দিন লাস্ট ক্যাবিনেটের দিন আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু দেরিতে হলেও যদি বোধোদয় হয় তাহলে সেটা সুলভ ভালো লক্ষণ। দল দলের সিদ্ধান্ত নেবে, এখনো ওর অ্যাপ্লিকেশনও আসেনি, যারা এসছে তাদেরও দল ঠিক করবে, কিন্তু দেরিতে বোধোদয় হলেও, বোধোদয় তো হয়, অনেকে এত নির্ভর থাকে যে বোধ উদয়ই হয় না,
বলছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। গত মঙ্গলবার রাজ্যের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটার বার্তায় পরোক্ষভাবে বিজেপি নেতৃত্বের সমালোচনা করায় ফের তার তৃণমূলে ফিরে আসার জল্পনা ছড়িয়েছে। ওই বার্তায় রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, সমালোচনা তো অনেক হলো, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস এই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। এরপরে রাজীব বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন তা নিয়ে রাজ্য রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি হয়েছে,
বলছিলেন আমাদের প্রতিনিধি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকার বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বুধবার ইসলামাবাদে বলেছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান কঠোর। কুরেশি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই উঠবে না। তিনি বলেন, এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে, কিন্তু আমরা তাদেরকে সেরকম কোনো সুযোগ দেব না। গত রোববার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ। খবরে কি দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তান সফরে গিয়ে এ বিষয়ে পাক সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে যুদ্ধ অবসানের জন্য যখন চেষ্টা চলছে, তখন দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ সে দেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং যুদ্ধ অবসানের জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসন্ন শান্তি আলোচনার জন্য তিনটি শর্তের কথা ঘোষণা করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ সে দেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং যুদ্ধ অবসানের জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসন্ন শান্তি আলোচনার জন্য তিনটি মৌলিক নীতি বা প্রস্তাব ঘোষণা করেছে। এই পরিষদ আলোচনার ব্যাপারে তাদের স্পষ্ট নীতি অবস্থানের কথা জানিয়ে বলেছে, ইয়েমেনের জনগণের ন্যায্য অধিকার রক্ষা এবং দেশটির সার্বভৌমত্ব টিকিয়ে রাখা তাদের কাছে অগ্রাধিকার পাবে। পরিষদ আরও বলেছে, আসন্ন আলোচনায় তাদের তিনটি নীতিকে অবশ্যই কোনোভাবেই উপেক্ষা করা চলবে না। এই তিনটি নীতি বা শর্ত হচ্ছে, প্রথমত, ইয়েমেনের উপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে; দ্বিতীয়ত, আকাশ, নৌ ও স্থলপথে আগ্রাসন বন্ধ করতে হবে; এবং তৃতীয়ত, দখলদারিত্বের অবসান ঘটিয়ে ইয়েমেনের ভূখণ্ড থেকে সমস্ত বিদেশি সেনাদেরকে চলে যেতে হবে। এই আগ্রাসনের ফলে ইয়েমেনের 17,000-এর বেশি সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এছাড়া যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের রোগ, ক্ষুধা ও দুর্ভিক্ষের কবলে পড়ে 1,00,000-এর বেশি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রাণ হারিয়েছে। এ অবস্থায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ গঠনমূলক আলোচনার স্বার্থে যে তিনটি শর্তের কথা জানিয়েছে তা অনেক গুরুত্বপূর্ণ। কেননা শুধু যে যুদ্ধের কারণে সরাসরি এই 17,000-এর বেশি মানুষ নিহত হয়েছে তাই নয়, একই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ সম্প্রতি এক ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ অবসানের চেষ্টা করছে, কিন্তু একই সাথে দরিদ্র এ দেশটির বিরুদ্ধে আরোপিত অন্যায় নিষেধাজ্ঞা বহাল রাখারও চেষ্টা করছে। ইয়েমেনের ক্ষমতাসীন হুথি সমর্থিত ন্যাশনাল সেলভেশন সরকারের দৃষ্টিতে নিষেধাজ্ঞা তুলে না নিয়ে আগ্রাসন বন্ধের কোনো মানেই হয় না। ইয়েমেনিদের দ্বিতীয় শর্ত হচ্ছে, যে কোনো আলোচনায় ওই দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। কেননা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলা চালিয়ে ইয়েমেনের বিভিন্ন জায়গা এখনও দখল করে আছে, যা কিনা এদেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। তৃতীয় বিষয়টি হচ্ছে, যুদ্ধের ময়দানে ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবকে নাস্তানাবুদ করে ছেড়েছে, এ অবস্থায় ছাড় দেওয়ার মানেই হয় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, লেবাসের ইসলাম নয়, আমরা বিশ্বাস করি ইনসাফের ইসলামে। আজ 50টি মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা সহ সবকিছুতে মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার প্রয়াত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত করে বলেছেন, লেবাসের ইসলাম নয়, আমরা বিশ্বাস করি ইনসাফের ইসলামে। আজ বৃহস্পতিবার দেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
জ্ঞানে বিজ্ঞানে সব দিক থেকে আমরা যদি দেখি সারা বিশ্বে সবকিছুতে তো মুসলমানরা আগে বেরিয়ে এসেছে, সব সময় মুসলমানরাই সামনে ছিল। সভ্যতার দিক থেকে মুসলমানরা সবসময় আগে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা থেকে শুরু করে সবকিছুতে মুসলমানরাই সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আজকে সেখানে কেন তারা পিছিয়ে থাকবে, সেটাই আমার প্রশ্ন। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে।
শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্ম নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে, তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নারীর প্রতি বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, এসবের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। স্বাধীন বাংলাদেশে ইসলামের প্রসারে তার পিতার অবদানের কথা স্মরণ রেখে শেখ হাসিনা বলেন,
জাতির পিতার উদ্যোগেই এই তবলিক জামাত বাংলাদেশে হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় এবং সেখানে তিনি বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গীতে বিশাল আকারে জায়গা দিয়ে দেন। কাকরাইলে একটা ছোট্ট মসজিদ ছিল, এই জায়গাটাও জাতির পিতা তবলিক জামাতের জন্য দিয়ে গিয়েছিলেন। বেতার টেলিভিশনে শুরুতে যারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় সেই ব্যবস্থাটাও তিনি করেন। সবথেকে বড় কথা হলো যে মুসলিম বিশ্বের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য ওআইসি সম্মেলনে তিনি যোগদান করেন এবং বাংলাদেশকে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্র তিনি করে দিয়ে গিয়েছিলেন। এবং আমাদের সংবিধানে তিনি যে ধর্ম নিরপেক্ষতা দিয়েছিলেন এর অর্থ হচ্ছে যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করতে পারবে, কিন্তু ধর্ম তিনি নিষিদ্ধ করেননি। ধর্ম পালনের স্বাধীনতাকে নিশ্চয়তা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকার 2017 সালের এপ্রিল থেকে 2020 সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্প গ্রহণ করে। মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, মুসলিম বিশ্বে মসজিদ স্থাপনে এত বড় প্রকল্প আর কখনো নেওয়া হয়নি। প্রথম পর্যায়ে 50টি মসজিদ স্থাপনের পর দ্বিতীয় পর্যায়ে আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরও 100টি মসজিদ নির্মাণ করা হবে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ। ভিয়েনা আলোচনায় অমীমাংসিত কোনো বিষয় নেই বলে জানালেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। গোলান মালভূমি সংক্রান্ত মার্কিন দাবি প্রত্যাখ্যান। সিরিয়ার ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ফিলিস্তিনিরা। তেল আবিবের স্বীকারোক্তি। বাংলাদেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মসজিদে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সুর নরম করে কথা বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।